بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وبعد، إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আলোচনা চলছে শরহ সুন্নাহ লিল ইমাম আল বারবাহারি রাহিমাহুল্লাহ, এই কিতাব থেকে যার শরহ করেছেন ফযিলতুশ শেখ আল আল্লামা সালেহ বিন ফৌজান হাফিজাহুল্লাহ। আমরা গতদিনে যে পর্যন্ত আলোচনা করছিলাম এই কিতাব থেকে, সেটা হচ্ছে فلا تتبع شيئا لهواك। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই কথা, فلا تتبع شيئا لهواك, যে প্রবৃত্তির ধারণা বশত কোন কিছুর অনুসরণ করো না। অনুসরণ করা হবে কোরআন এবং সুন্নার দলিলের অনুসরণ করা হবে, হাওয়ার অনুসরণ না। এই বিষয়ে ফৌজান হাফিজাহুল্লাহ এর ব্যাখ্যা দিতে গিয়ে কোরআনে করিমের অনেকগুলো আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। তার মধ্যে ছিল যেমন আফারাইত মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তারপরে কোরআনে করিমের অন্য আরেকটি আয়াত ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। কোরআনে করিমের এসব আয়াতে প্রবৃত্তির অনুসরণ করতে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যে যারা প্রবৃত্তির অনুসরণ করবে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এসব দলিল প্রমাণের ভিত্তিতে যেহেতু হাওয়ার অনুসরণ করা এটা সঠিক পথ থেকে বিচ্যুতির কারণ, এবং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তার হাওয়ার তার প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ করেছেন, তাই ফাল ওয়াজিবু আলাল ইনসানি আন ইয়াহযারা মিন হাওয়াহ ফাইন্নাহু ক্বাদ ইয়াসলাম মিন ইবাদাতিল আসনামি ওয়াল আহজারি ওয়াল আশজারি ওয়াল কুবুরি ওয়া ইয়ারিফু আত-তাওহীদ ওয়া ইয়ারিফু আস-সুন্নাহ لكن لم يسلم من اتباع هواه وهذه مصيبة عظيمة فعلى المسلم أن يحذر من اتباع هواه। এখানে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই কারণে মানুষের করণীয় হচ্ছে যে সে তার হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকবে, হাওয়া থেকে বেঁচে থাকবে। কারণ দেখা যায় যে অনেক মানুষ সে দেবদেবীর পূজা থেকে, গাছ পাথর কবর পূজা থেকে বেঁচে থাকতে পারতেছে, তাওহীদ জানে, সুন্নাহ জানে, কিন্তু এত সব কিছুর পরেও লাম ইয়াসলাম মিন ইত্তিবাই হাওয়া, সে তার হাওয়ার বা প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকতে পারে না। একজন লোক কবর পূজারি না, মাজার পূজারি না, গাছ পাথর খিচুড়ি পূজা করতেছে না, দেবদেবীর পূজা করছে না, তাওহীদ সম্পর্কে তার জ্ঞান আছে, সুন্নাহ সম্পর্কে তার জ্ঞান আছে, কিন্তু সে তার হাওয়ার অনুসরণ থেকে, প্রবৃত্তির পূজা থেকে সে বাঁচতে পারতেছে না। এটা একটা অনেক বড় মুসিবা, এটা অনেক বড় মুসিবা। সব কিছু জানা সত্ত্বেও একজন মানুষ হাওয়ার অনুসরণ থেকে, হাওয়ার পূজা থেকে, প্রবৃত্তির পূজা থেকে সে বেঁচে থাকতে পারে না। এটা কিভাবে? যেমন দেখুন, মুসলমান সমাজের আহলুল বাতিল বা আহলুল বিদআ ওয়া দালাল যারা, তাদের কথা আমরা বাদই দিলাম। যারা এই যে এখানে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ যেটুকু যে কথাটা বলছেন যে অনেক সময় একজন লোক সে দেখবেন যে তার সে তাওহীদ সম্পর্কে ধারণা রাখে, জ্ঞান রাখে, তাওহীদ জানে, সুন্নাহ জানে, বাহ্যিক ভাবে গাছ পাথর কবর মাজার এগুলো কিছুই পূজা করতেছে না, কিন্তু তারপরেও সে তার হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারছে না। মুসলমান সমাজে আমরা যদি যে দেখি যে যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণের দাবি করেন, বাহ্যিকভাবে বিভিন্ন শিরিক এবং বিদআত থেকে যারা দূরে থাকেন, বেঁচে থাকেন, তাদের মধ্যে দেখা যায় যে তারা এই সমস্যা থেকে তারা বেঁচে থাকতে খুবই কম পারেন। যে অন্যান্য সব সমস্যা থেকে বেঁচে থাকতে পারতেছেন, কিন্তু হাওয়ার বা প্রবৃত্তির বেড়াজাল থেকে তারা মুক্ত হতে পারেননি। এটা অনেক বড় সমস্যা। এই যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর এই কথা, ওয়াহাদিহি মুসিবাতুন আযীমা, মুসিবাতুন আযীমা, এই কথাটুকু তিনি এমনিতেই বলেননি। যদি আমরা বাস্তবতা দেখি, আমাদের মধ্যে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন, বাহ্যিকভাবে তাদের আমল গুলা দেখবেন যে এগুলার মধ্যে শিরক নেই, এগুলার মধ্যে বিদআ নেই, কিন্তু যদি একটু গভীরভাবে দেখা যায় তাহলে দেখবেন যে তারা নিজের প্রবৃত্তির পূজার মধ্যে লিপ্ত। কোরআন সুন্নাহ দাওয়াত দিতে যেয়ে, এই দাওয়াতকে এস্টাবলিশ করতে যেয়ে তারা নিজেদের হাওয়ার অনুসরণ করতেছে। মসজিদ গুলোতে কিংবা খুতবা গুলোতে তারা শিরকের বিরুদ্ধে কথা বলছেন, বিদআতের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু তাদের এই দাওয়াতটা হচ্ছে তাদের হাওয়া অনুযায়ী। এই দাওয়াতের পন্থা যেটা, এটা তাদের প্রবৃত্তির অনুসরণ করেই তারা এই দাওয়াত দিচ্ছেন। তাদের মন যেভাবে বলছে সেভাবে দাওয়াত দিচ্ছেন। এই দাওয়া আলা মানহাজিল আম্বিয়া ওয়ার রুসুল আলা মানহাজিস সালাফাস সালেহ হচ্ছে না। তো এক মুসিবতকে বাদ দিয়ে তারা আরেকটা মুসিবতের মধ্যে তারা নিজেদেরকে লিপ্ত করে ফেললেন। আমাদের সমাজে আমরা দেখি কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বা কোরআন এবং সহিহ সুন্নাহর দাবিদার অনেকেই, বাহ্যত তারা অনেক কিছু থেকেই, শিরিক বিদআত থেকে মুক্ত আছেন, কিন্তু এই জায়গাতে এসে নিজের প্রবৃত্তির অনুসারী হয়ে পড়েছেন। তারা দাওয়াত দিচ্ছেন নিজের খেয়াল খুশি মতো, এমন কিছু কথাবার্তা বলছেন যে কথাগুলোর মধ্যে কোনো হিকমা নেই, কোনো বাসিরা নেই, যে কথাগুলোর পক্ষে মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান। তারা নিজেদের খেয়াল খুশি মতো কথা বলছেন। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে এসব কথা, যে না আমরা তো শিরক এবং বিদআর বিরুদ্ধেই কথা বলছি, শুধু শিরক এবং বিদআর বিরুদ্ধে কথা বললেই তো হবে না, একজন মুসলমানের যাবতীয় সব কিছু হতে হবে বিদ্যানীল, এবং সব কিছু হতে হবে وفق منهج الرسول صلى الله عليه وسلم والصحابه والتابعين ومن تبعهم باحسان। তাদের সালাফ সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম اجمعين দের মানহাজ অনুযায়ী হতে হবে। যারা নিজেদেরকে সালাফিয়ুন বলে দাবি করেন, বাহ্যিকভাবে দেখা যায় তাদের আমল, তাদের কথাবার্তা শিরিক এবং বিদআত মুক্ত, কিন্তু ইভেন সালাফিয়ুনদের মধ্যেও দেখা যায় যে তারা এমন কিছু কাজ করেন, যে কাজ করতে যে তারা যে কাজগুলো করেন তারা তাদের প্রবৃত্তি তাড়িত হয়। এটা কিভাবে আমাদের আমাদের প্রত্যক্ষে এই যে এই বিষয়টা কিভাবে আসে? কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দেয়া হচ্ছে, সালাফে সালেহীনের তরিকার প্রতি দাওয়াত দেয়া হচ্ছে, ইত্তিবাউয়ের দাওয়াত দেয়া হচ্ছে, ইবতিদা থেকে বিরত থাকার দাওয়াত দেয়া হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু এক জায়গাতে তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে বসেন। সেটা কি? যেমন আজকে মনে করেন যে অস্ট্রেলিয়াতে, আমি উদাহরণস্বরূপ বলছি, অস্ট্রেলিয়াতে সালাফি দাওয়া চলছে, যদি সেখানে কিছু সালাফিয়নরা চান যে দাওয়া সালাফিয়াটা এটা গোটা অস্ট্রেলিয়াতেই চলবে কিংবা সারা ওয়ার্ল্ডে চলবে, আমাদের আমরা যেভাবে ভালো মনে করি, যেভাবে আমাদের সুবিধা মতো, আমাদের কমান্ডের বাইরে গিয়ে কেউ সালাফিয়া চিন্তা করতে পারবে না। আদিহি মুসিবা আজিমা, আদিহি মুসিবা আজিমা, সবই ঠিক আছে, কিন্তু এই যে উদ্দেশ্য যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমাদের কর্তৃত্বে থাকবে, এই দাওয়া, এই দাওয়ার লিড আমরা দেব, আমরা যেটাকে ভালো মনে করব আমরা সেটার পারমিশন দেব, আমরা যেটাকে ভালো মনে করব না আমরা সেটার পারমিশন দেব না। হাদিহি মুসিবা আজিমা, যদিও সব কিছু ঠিক আছে, দাওয়াতের বিষয়বস্তু হয়তো ঠিক আছে, কিন্তু এই যে মেথড বা এই যে মেথডোলজি অবলম্বন করা, এটা কোথা থেকে? এটা নিজের হাওয়া থেকে, এটা নিজের হাওয়া থেকে, এটা কোনোভাবেই, তাহলে দেখা গেল যে একটা মুসিবতকে বাদ দিয়ে আরেকটা মুসিবতের মধ্যে আমরা পড়ে গেছি, আয়াদানাল্লাহু মিন যালিক। কিংবা দেখা যায় যে একজন লোক, যারা সালাফিউল আহলুল হাদিস, শিরকের বিরুদ্ধে কথা বলেন, বিদআতের বিরুদ্ধে কথা বলেন, খোরাফাতের বিরুদ্ধে কথা বলেন, সবই ঠিক আছে, কিন্তু এমন কোন উসুল ঠিক করে নিলেন নিজেদের মধ্যে যে উসুলটা সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেটাকে কোনো উসুল বানাননি, এমন একটা কিছুকে উসুল বানিয়ে নিলেন, এবং বলা হলো যে এটা দাওয়ার স্বার্থে, এটা হলো প্রবৃত্তির অনুসরণ। কারণ যেটাকে সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম যে বিষয়টাকে উসুল বানাননি, যেটাকে কোনো প্রিন্সিপাল হিসাবে গ্রহণ করেননি, সেটাকে আমরা যারা সালাফে সালেহীনের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি, এমন কোন বিষয়কে নিজেদের পক্ষ থেকে নিজের প্রবৃত্তি তাড়িত হয়ে সেটাকে উসুল হিসাবে নির্ধারণ করা কিংবা সেটাকে প্রিন্সিপাল বানিয়ে নেয়া, এটা হলো ইত্তিবাউল হাওয়া, ইত্তিবাউল হাওয়া। আর এটা যদি হয় ফায়ুদিল্লাহ কান সাবিলিল্লাহ, এটা কোনোভাবেই কাম্য নয়। এ টু জেড আমাদের সব কিছু হতে হবে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, যেভাবে এগুলোকে আমাদের সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ বুঝছেন, তারা এটাকে যেভাবে প্র্যাকটিস করছেন, তারা এটাকে যেভাবে করার নির্দেশ এবং নির্দেশনা দিচ্ছেন, ঠিক ওই পথেই আমাদের চলতে হবে সব ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। আমাদের যুগ যত আপডেট হোক না কেন, আমরা যত ডিজিটাল, যত বড় ডিজিটাল যুগেই আমরা বসবাস করি না কেন, কিন্তু আমাদের মানহাজ, আমাদের উসুল, এই সবগুলোই থাকবে অপরিবর্তিত, কোনো জায়গাতেই পরিবর্তন আসবে না। কারণ ওই একটা কারণে যে আমি সব কিছুর, অন্য সব কিছুর আমি বর্জন করলাম, সব মন্দ আমি পরিহার করলাম, কিন্তু আমি আমার প্রবৃত্তির অনুসরণ থেকে যদি নিজেকে মুক্ত না করতে পারি, তাহলে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থেকে যাবে, যেভাবে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাক আন সাবিলিল্লাহ। আমরা দেখি এই প্রবণতা আহলুল হাদিস বলেন, সালাফি দাবিদার অনেকের মধ্যেই দেখা যায় যে তারা নিজেদের মধ্যে এমন কিছু বিষয়কে তারা উসুল হিসাবে কিংবা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে তারা নির্ধারণ করে নেয়, যে বিষয়টার পক্ষে কোনো দলিল নেই, যদিও তারা এর পিছনে বিভিন্ন যুক্তিকতা উপস্থাপন করে। হ্যাঁ, কিন্তু যুক্তি দিয়ে তো আমাদের দিন এবং আমাদের দাওয়াত চলে না, আমাদের দাওয়াত চলবে বিদ্দলিল, আমাদের দাওয়াত চলবে দলিল দ্বারা। আমাদের দেখতে হবে যে এই বিষয়টাকে কোনো কাউন্টেবল ইস্যু হিসাবে, সালাফে সালেহীনগণ এটাকে কোনো কাউন্টেবল ইস্যু হিসাবে বিবেচনা করছেন কিনা, এটাকে গ্রহণ করছেন কিনা, কিংবা কোরআন এবং সুন্নাতে এটাকে কোনো উসুল কিংবা এটাকে কোনো নীতি হিসাবে নির্ধারণ করা হয়েছে কিনা, নতুবা আমি ভালো মনে করলাম বা আমরা ভালো মনে করলাম, এই সময়ে এটা আমরা মনে করি না, এই মনে করা আমাদের কি নেই, আমাদের দিনের মধ্যে এই ধরনের মনে করার কিছু নেই। আমাদের দিন হলো ইত্তিবা, আমাদের দিন ইবতিদা না, আমাদের দিনের মধ্যে কোনো ইবতিদা নেই, আমাদের দিনের মধ্যে কোনো ইবতিকার নেই। আপনি যত ভালোই মনে করুন না কেন, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের দেখতে হবে ওই বিষয়টা কোরআনে কারীম এবং সুন্নার মধ্যে আছে কিনা, ওই বিষয়টা সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্র্যাকটিসের মধ্যে আছে কিনা। যদি থাকে সামিআনা ওয়া আতানা, বাস। আর যদি না থাকে তাহলে আপনি যত যুক্তি দিয়ে আমাদেরকে যত সুন্দরভাবে এটা উপস্থাপন করুন না কেন আর বুঝান না কেন, এটার আমাদের কাছে কোনো মূল্য নেই। এটাই হচ্ছে মানহাজুস সালাফ এবং এটি হচ্ছে ইত্তিবা। শেখ ফাওজান হাফিজাহুল্লাহ এটি বলছেন যে এই যে ইত্তিবা আই হাওয়া হাদিহি মুসিবা আযীমা, এই কারণে প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকা। তার হাওয়া হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সে তার তাবে হতে হবে, নিজের প্রবৃত্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসারী বানাতে হবে, নিজের প্রবৃত্তিকে সুন্নার অনুসারী বানাতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার হাওয়া আমি যা নিয়ে এসেছি তার অনুসারী হবে, সে তার হাওয়াকে আত্মসমর্পণ করাবে সুন্নার কাছে। যতক্ষণ না তার হাওয়া তার প্রবৃত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দীনের কাছে আত্মসমর্পণ করবে ততক্ষণ পর্যন্ত কোনো লোক কোনো মানুষ ইমানদার হতে পারবে না। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার আল আরবাঈনে এই এই হাদিসটাকে সহিহ বলেছেন। তো এই হাদিসে কি বলা হলো, যে নিজের হাওয়াকে নিজের প্রবৃত্তিকে সুন্নার অনুসারী বানাতে হবে, হাওয়ার অনুসরণ বর্জন করতে হবে, হাওয়ার কোনো কথা নিজের প্রবৃত্তির কোনো কথা মানা যাবে না, প্রবৃত্তির কোনো কমান্ড শোনা যাবে না, মন চাইতেছে এটা আমি বুঝতেছি ভালো এটা এই কথা কোনোভাবেই গ্রহণ করা যাবে না, আমি যেটা চাইতেছি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুয়াফিক কিনা সেটাই আমাকে দেখতে হবে, যদি মুয়াফিক হয় তাহলে আমি সেটা পালন করব, যদি সেটার মুখালিফ বা বিরোধী হয় তাহলে আমি সেটাকে বর্জন করব। এটাই হচ্ছে নিজের হাওয়াকে দ্বীনের কাছে সমর্পিত করা, আত্মসমর্পণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা নিজের হাওয়াকে তার অনুসারী বানানো। والرسول صلى الله عليه وسلم ما ترك شيئا الا وبينه لامته حتى قال بعض الصحابه ما توفي رسول الله صلى الله عليه وسلم وطائر يقلب جناحيه في الهواء الا وذكر لنا منه علما ما ترك شيئا مما تحتاجه البشريه مما يقربها الى الله ويبعدها عن الكفر والضلال ইল্লা বাইয়ানাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য উম্মতকে নির্দেশ দেওয়ার কোনো কিছু অবশিষ্ট রাখেননি, যা কিছু প্রয়োজন ছিল সব কিছুর নির্দেশনা সুস্পষ্টভাবে তিনি তার উম্মতকে দিয়ে গেছেন, কোনো কিছুই বাকি রাখেননি অবশিষ্ট রাখেননি। যে এই বিষয়ে উম্মতের জন্য প্রয়োজন, উম্মতের জন্য কল্যাণকর এমন কোনো বিষয় নেই যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে নির্দেশনা দিয়ে যাননি, উম্মতের জন্য অকল্যাণকর ক্ষতিকর এমন কোনো বিষয় নেই যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করে যাননি। এমনকি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করেননি যতক্ষণ না তিনি যে আকাশে একটা পাখি উড়ে, আকাশে একটা পাখির ডানা নড়াচড়া করে এর মধ্যেও আমাদের জন্য যে ইলম রয়েছে সেটা তিনি বর্ণনা করে গেছেন। এতটুকু বর্ণনা করার পরে তিনি মৃত্যুবরণ করেছেন। মানে এই এই কথা দ্বারা সাহাবাই কেরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম এটাই বুঝিয়ে দিয়েছেন যে আকাশে একটা পাখির ডানা যে নড়াচড়া করে তার মধ্যেও কি আছে, সে বিষয়টাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সেটুকুও বলে গেছেন। অর্থাৎ কোনো কিছু বলার তিনি অবশিষ্ট রাখেননি, সব কিছু সুস্পষ্টভাবে বলে গেছেন। বাশারিয়ার জন্য, মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে মানব জাতি যে বিষয়ের দ্বারা, যে কাজের দ্বারা, এমন কোন বিষয় তিনি বলার বাকি রাখেননি। যে বিষয়গুলা যার দ্বারা সে কুফুর থেকে গুমরাহি থেকে বেঁচে থাকতে পারবে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, এমন সব বিষয়গুলো তিনি মানব জাতিকে বলে গেছেন যে কি সব কাজ করলে মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে, কুফুর থেকে গুমরাহি থেকে সে দূরে থাকতে পারবে। ওয়াকাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি। এবং তিনি বলে গেছেন যে অবশ্যই আমি তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি এমন কিছু যে যদি তোমরা এটাকে আঁকড়ে ধরো তাহলে আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না, আর সেটা হলো কিতাব আল্লাহ ও সুন্নাতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্না। এই দুইটা বিষয়কে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না। আর এই কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মানব জাতির যা কিছু প্রয়োজন আছে সব কিছুর সুস্পষ্ট বর্ণনা এবং বিবরণ তার মধ্যে আছে। সুতরাং নিজের পক্ষ থেকে এখানে কোনো কিছু যোগ করার কিংবা কোনো কিছু বিয়োগ করার কিংবা এখানে কোনো কিছু সম্পাদনা করার কোনো কিছুর প্রয়োজন নেই। নিজের হাওয়া থেকে, নিজের প্রবৃত্তি থেকে এখানে কোনো কিছু আমি যোগ করব বা আমার মন চাইতেছে না, আমরা মনে করতেছি এই যুগের জন্য এটা উপযোগী না, এটা বাদ দেই, এ ধরনের কোনো কিছু করার অবকাশ নেই। ইন্নি তারিকুম ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি, মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে হাদিসের ভাষাটা যদি আমরা দেখি কিভাবে বলা হয়েছে, মা ইন ইন্নি তারিকুম ফিকুম মা ইন তামাসসাকতুম, আর তামাসসুক এটা যেমনে তেমনে ধরার কথা না, তামাসসুক বলা হয় দৃঢ়ভাবে শক্তভাবে আঁকড়ে ধরা, আর তামাসসুক। এরপরে বলছেন যে যদি এই তামাসসুক করো তোমরা, এটা যদি শক্তভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, লান্তাদিল্লু, এটা একদম তাকিদ দিয়ে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাহলে অবশ্যই তোমরা পথভ্রষ্ট হবে না। কোন দুটো বিষয়কে আমাদের আঁকড়ে ধরতে হবে? আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সর্বক্ষেত্রে সর্ববিষয়ে একজন মুমিনের তার দ্বীনই যত বিষয় আছে সর্ববিষয়ে যদি সে কোরআনে কারীম এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরে তাহলে তার পথভ্রষ্ট হওয়ার, সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নেই, বিন্দুমাত্র সম্ভাবনা নেই। লান শব্দ দিয়ে এটাই নিষেধ করে দেওয়া হয়েছে, এই বিষয়টা প্রতিষ্ঠিত করা হয়েছে যে কোনোভাবেই তার পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রয়োজন কি? আত্মমস্যুক, দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। তারাকা উম্মতাহু আলাল বাইদাই লাইলিহা কানাহারিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ধবধবে সাদা সুস্পষ্ট দিনের উপরে রেখে গেছেন যে তার রাত্রগুলো দিনের মতো সমুজ্জ্বল, কোনো অস্পষ্টতা, কোনো অন্ধকার, কোনো কিছু নেই, সবকিছু সুস্পষ্ট সমুজ্জ্বল। ওয়ালাম্মা আকমালাল্লাহু বিহিদ্দিন ওয়া আতামা বিহি আন-নি'মা ইনতাকালা ইলা জিওয়ারি রাব্বিহি বা'দামা বাল্লাগাল বালাগাল মুবীন ওয়া আওদাহা আস-সুন্নাহ লি আসহাবিহি وقال في خطبة حجة حجة الوداع وقال في خطبة حجة الوداع على هل بلغت قالوا نشهد أنك قد بلغت ونصحت فقال اللهم اشهد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার দিনকে পরিপূর্ণ করে দিলেন, তার নিয়ামতকে সুসম্পন্ন করে দিলেন, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের সান্নিধ্যে চলে গেলেন। ইতিমধ্যে রবের সান্নিধ্যে চলে যাওয়ার আগেই তিনি বাল্লাগাল বালাগাল মুবিন, তার রবের পক্ষ থেকে যা কিছু এসেছে সব কিছু তিনি সুস্পষ্টভাবে পৌঁছে গেছেন, তার সুন্নাকে সুস্পষ্টভাবে তিনি তার সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করে গেছেন। এরপরে তিনি হজ্জাতুল ওয়াদায়ের শেষ হজের বিদায়ী হজের খুতবায় তিনি বললেন, সবাইকে জিজ্ঞেস করলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদেরকে পৌঁছিয়েছি? উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা ওয়া নাসাহতা, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি পৌঁছিয়েছেন এবং আপনি আপনি আপনার নসিহত আমাদেরকে করে গেছেন করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমার উপরে যে গুরুবার তুমি দিয়েছিলে আমি সেটা সুস্পষ্টভাবে পৌঁছে দিয়ে গেছি আমার উম্মতকে, এই তো তারা সাক্ষী, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু তার কাছে পৌঁছেছে, যে বার্তা এসেছে সে বার্তা তিনি তার উম্মতকে সুস্পষ্টভাবে পৌঁছে দিয়ে গেছেন, তিনি তার নসিহত সুস্পষ্টভাবে করে গেছেন। এখানে আর কোনো কিছু বাড়ানোর কমানোর কোনো কিছুর প্রয়োজন নেই। সুতরাং এই যেহেতু আমাদের দিন পরিপূর্ণ, সর্ববিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আমাদের দিনের মধ্যে রয়ে গেছে, সুতরাং আমাদেরকে এই দিনের অনুসরণ করতে হবে। আর এই দিন কি? আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ আমাদেরকে অনুসরণ করতে হবে, এর বাইরে অন্য কোনো কিছুর অনুসরণ করা যাবে না, এমনকি নিজের হাওয়ারও অনুসরণ করা যাবে না। কেন? যে হাওয়া থেকে আমি আমার প্রবৃত্তি থেকে নিজের মন থেকে নিজের আকল থেকে বিবেক থেকে আমি কোনো কিছু করি, এটুকু করার তো কোনো প্রয়োজনীয়তা এই দিনের মধ্যে নেই। যত বিষয় এখন পর্যন্ত আমাদের সামনে আবির্ভূত হয়েছে এবং কেয়ামত পর্যন্ত যত বিষয় মানব জাতির সামনে আসবে, প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট সমাধান কোরআনে কেরিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে সুস্পষ্টভাবে বিদ্যমান আছে। সুতরাং সেখানে নিজের বিবেক দিয়ে আকল দিয়ে যুক্তি দিয়ে কিংবা হাওয়া দিয়ে কোনো কিছুর সমাধান করার কোনো প্রয়োজন নেই। সুতরাং কোনোভাবেই কোরআন এবং সুন্নার বাইরে দলিলের বাইরে অন্য কিছুর অনুসরণ যেভাবে করা যাবে না, তেমনি নিজের হাওয়ারও অনুসরণ করা যাবে না। কারণ এখানে হাওয়ারও কিছু করার নেই, হাওয়াকে হতে হবে কোরআন এবং সুন্নার তাবেয়া অনুসারী, এর অধীনে থাকতে হবে। قوله وهم الجماعة وهم السواد الأعظم إمام بربهاري رحمه الله بول سلن جه رأي هتشن جماعة ابن ترأي هلن السواد الأعظم مهان بلو دهل إخنة وهم الجماعة ترأي هلن جماعة تركرا أصحابه صلى الله عليه وسلم هم الجماعة আল জামাআ বলতে প্রথমে কাদের বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে, তারাই হচ্ছেন আল জামাআ। আই হুম আসলুল জামাআ, জামাআতের আল জামাআত বলতে প্রথমে জামাআতের মূল হলেন তারা। আমরা যখন বলি আহলুস সুন্নতি ওয়াল জামাআ, আল জামাআ যখনই আমরা বলি তখনই বুঝতে হবে যে এখানে কি আল জামাআর মূল কারা, মূল জামাআত হলেন সাহাবায়ে কেরামের জামাআত, তারাই হচ্ছেন মূল জামাআ। এরপরে কারা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, জামাআত বলতে প্রথমে বুঝায় সাহাবায়ে কেরামদেরকে, তারপরে তাবেঈনদেরকে, তারপরে তাবে তাবেঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, খাইরুকুম কর্নি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, যে উত্তম যুগ হচ্ছে তোমাদের, উত্তম যুগ হচ্ছে আমার যুগ, সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে এর পরবর্তী যারা তারা, এরপরে তাদের পরবর্তী যারা তারা। তার মানে কি? আস সাহাবা ওয়াত তাবিউন ওয়া আতবাউত তাবিউন, সাহাবা তাবিউন এবং তাবে তাবিউন, ওহুমুল কুরুনুল মুফাদ্দালা, এরাই হচ্ছেন, এদের যুগই হচ্ছে শ্রেষ্ঠতম যুগ, শ্রেষ্ঠতম যুগের শ্রেষ্ঠতম মানুষ হলেন তারাই, সাহাবাই কেরাম, তাবিউন এবং আতবাউত তাবিউন। হাউলাই হুমুল জামাআ, এরাই হচ্ছেন জামাআ, ওমান জাআ বাদাহুম ফাহুয়া তাবিউন লাহুম, তাদের পরে যারা আসছেন তারা ওই জামাতের অনুসারী, ইত্তাবিউল আসল আল্লাযী আলাইহি সাহাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবায়ে কেরাম, তাবিউন এবং আতবাউত তাবিউন যারা, এরাই হচ্ছেন শ্রেষ্ঠতম যুগের শ্রেষ্ঠতম লোক, এবং জামাত বলতে তাদেরকে বোঝায়। এবং আল জামাআ আমরা যখন বলি তখন প্রথমে জামাতের মূল কারা, আল জামাতের মূল হলেন সাহাবায়ে কেরাম, তারপরে তাবিউন এবং তাবে তাবিউন যারা, আর এরপরে যারা আসছেন, ওমান জাআ বাদাহুম ফাহুয়া তাবিউন লাহুম, এরপরে যারা আসছেন তারা ওই জামাতের অনুসারী, ওই জামাতের অনুসারী। এখানে একটা কথা বুঝতে হবে, আল জামাআ, আল জামাআ বলতে কাদেরকে বোঝায়। আল জামাতের মূল হচ্ছেন, যখনই আমরা আল জামাআ বলবো তখনই প্রথমে বুঝতে হবে সাহাবায়ে কেরামদেরকে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এরপরে তাবিউন এবং আতবাউত তাবিউন যারা, তাদেরকে, এরপরে যারা তাদের যথার্থ অনুসারী যারা, তারা হলেন ওই জামাতের অনুসারী, সেই জামাতের অনুসারী হিসাবে তারা ওই জামাতের অন্তর্ভুক্ত। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা ওই জামাতের মূলে যারা আছেন তাদের অনুসরণ করবে, তারা তাদের অনুসারী হিসাবে ওই জামাতের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তারা হবেন মূলের অনুসারী, আসলের অনুসারী, ইত্তাবিউল আসল আল্লাযী আলাইহি সাহাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ওই আসলের, ওই মূলের অনুসারী হবেন, যে মূলের অনুসরণ, ইত্তাবিউল আসল আল্লাযী, যে বিষয়ের উপরে ছিলেন সাহাবাই কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যে পূর্ববর্তী অগ্রজ যারা মুহাজিরিন এবং আনসারদের মধ্যে যারা প্রথম এবং অগ্রজ, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা তাদের অনুসরণ করবে যথাযথভাবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো এখানে অগ্রজ এবং প্রথম মুহাজিরিন এবং আনসার যারা, তাদের কথা বলা হয়েছে, এবং তাদের যথার্থ অনুসারী যারা, তাদের কথা বলা হয়েছে, তাদের যথার্থ অনুসারী কারা, সাহাবায়ে কেরামদের যথার্থ অনুসারীরা হলেন তাবেঈন, এরপরে তাদের অনুসারী সঠিক অনুসারী হলেন আতবাউত তাবেঈন যারা, এবং এই তিন যুগের লোকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাইরুকুম কর্নি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, এবং এরা, এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই এই যে কথা বলে গেছেন যে এরা হচ্ছেন সর্বোত্তম, এই সর্বোত্তম হওয়ার আলামত আমরা দেখতে পাই যে এই তিন যুগে কখনো বিদআত মাথা ছাড়া দিয়ে উঠতে পারেনি, যখনই উঠছে বাতিল তখনই এটা সাথে সাথে এটা অবদমিত, তারা এটা 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 তাদের প্রচেষ্টা, তাদের দাওয়া, তাদের মুজাহাদার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাতিলকে দমন করে দিয়েছেন। কিন্তু এই তিন যুগের পরে দেখা যায় যে বিভিন্ন দিক থেকে মানুষের মধ্যে নানা রকম শিরক, বিদআত, কুফর, খুরাফাত এগুলা চতুর্দিক থেকে মাথা চাড়া দিয়ে ওঠে। এবং ওই তিন যুগে যেভাবে এগুলাকে সাথে সাথে দমন করা সম্ভব হয়েছিল, পরবর্তীতে কিন্তু সেটা ততভাবে সেভাবে সম্ভব হয়নি। বিদআত, শিরক বিভিন্ন ভাবে তার ডানা মেলেছে সব দিকে। তো এই জামাত আমরা যখন আল জামাআ ওয়া হুম আল জামাআ বলি, তখন আমরা বুঝব যে মূলত আমাদের কোন জামাতের অনুসারী হতে হবে, যে জামাতের মূলে রয়েছেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যে জামাতের মধ্যে আছেন তাবেঈনরা, যে জামাতের মধ্যে আছেন আতবাউত তাবেঈনগণ, আমাদেরকে সেই জামাতের অনুসারী হতে হবে। হুমুল জামাআতুল লাযীনা আমারানা আল্লাহু আন নাকুনা মাআহুম وأمرنا النبي صلى الله عليه وسلم أن نكون معهم ونهانا عن مفارقتهم أي جماعة شاتة تخرج أن الله سبحانه وتعالى ما ذلك ندش ديه چن رسول الله صلى الله عليه وسلم ما ذلك ندش ديه چن رسول صلى الله عليه وسلم ما ذلك أي جماعة تكي بچت نهت نشد کر چن آر أي جماعة فلن وهم السواد الأعظم الذي على الحق شطر پر شپتشت تو اتي حج شئي جماعة ارائي حج جماعة অহম সওয়াদ উল আজম, আর সওয়াদ উল আজম সুমহান বড় দল বলতে তাদেরকে বুঝায়, এই এই সাহাবায়ে কেরাম তাবেঈন এবং তবে তাবেঈন এর জামাতকে বুঝায় যারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত ছিলেন, যারা হেদায়তের উপরে সুপ্রতিষ্ঠিত ছিলেন। আল্লাযীনা ইউজাহিলুনা আস-সালাফ ওয়া ইউক্বালিলুনা মিন শানিহিম ওয়া ইয়াকুলুনা হুম রিজাল ওয়া নাহনু রিজাল ويقولون لا مانع من ان نحدث اشياء ولسنا ملزمين باتباع السلف واقوال السلف فهذا ضلال والعياذ بالله هذا فصل لاخر هذه الامه عن اولها واذا انفصل اخرها عن اولها هلكت وهم يريدون ان يهلكوا الامه فجاءوا بهذه الحيله وهي فصل الاخرين عن اول الامه কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে লক্ষ্য করেন। যারা সালাফদেরকে অজ্ঞ বলে দাবি করে, যারা সালাফে সালেহীনদের কে তাচ্ছিল্য করে আর বলে যে হুম রিজাল নাহনু রিজাল, যে তারাও মানুষ ছিলেন আমরাও মানুষ, আর আমরা তাদের অনুসরণ করার জন্য বাধ্য নই, আমরা তাদের কথা শুনতে বাধ্য নই, আমাদের বুদ্ধি বিবেক মতো জ্ঞান বুদ্ধি মতো আমরা যদি কোনো কিছু নতুন একটা পথ আবিষ্কার করি, উদ্ভাবন করি, তাহলে আমরা সেটা করতে পারি, কারণ আমরা সালাফের কি না, কথা শুনতে আমরা বাধ্য না, আমরা তাদের অনুসরণ করার জন্য বাধ্য না, তারাও মানুষ ছিলেন আমরাও মানুষ, আমরা কোন দিক থেকে তাদের থেকে কম। এইরূপ কথাবার্তা যারা বলে, এইরূপ কথাবার্তা গুলো কি তলারুন, এই এই রকম কথাবার্তা হলো গুমরাহি ছাড়া আর কিছুই না। এরূপ কথাবার্তা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। এরূপ কথাবার্তা যারা বলে, তারা চায় যে এই উম্মতের পরবর্তী উম্মতকে পূর্ববর্তী উম্মতদের থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। মুসলিম উম্মার যে চেইন যেটা, এই চেইনটাকে তারা ছিঁড়ে ফেলতে চায়, যাতে পূর্ববর্তীদের সাথে পরবর্তীদের কোনো সম্পর্ক না থাকে, তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে চায়। হাযা ফাসলুন লি আখিরি হাযিহি উম্মতি আন আউয়ালিহা, যে 1400 বছর আগে যা হয়েছে এখন দুনিয়ার পথ পরিবর্তন হয়েছে, সুতরাং আমাদেরকে নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে, সেই 1400 বছর আগের চিন্তা ভাবনা নিয়ে এখন এখন চলা যাবে না। এইরূপ কথাবার্তা, এটা শয়তানের কথাবার্তা ব্যতীত আর কোনো কিছুই না, এইরূপ কথাবার্তা হচ্ছে সুস্পষ্ট গুমরাহী। যারা এরকম কথাবার্তা বলে, এদের একটা দূরভিসন্ধি নিয়ে কাজ করতেছে তারা। তাদের দূরভিসন্ধি দেখি যে যদি এই উম্মতকে, বর্তমান যুগের উম্মতকে যদি তাদের পূর্ববর্তীদের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়, তাহলে এরা এমনিতেই কি হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তো এরা এই যে পূর্ববর্তীদের সাথে অর্থাৎ জামায়াতের সাথে আল জামায়ার সাথে সম্পর্ক নষ্ট করে দিতে চায়। তারা এই উম্মতকে ধ্বংস করতে চায়, আর এই কারণেই এই হিলা বা এই কারসাজিটা করে তারা। يوجد الآن من يحذر من مذهب السلف ويحذر من الرجوع إلى أقوالهم ويقول هذا زمان مضى فيحذر مما عليه السلف ويحس على الابتكار في الدين. এখন এমন অনেককে পাওয়া যায় যারা মাযহাব সালাফ থেকে সালাফ সালেহীন এর মাযহাব থেকে মানুষকে সতর্ক করে যে খবরদার সালাফিদের কাছে যায় না, যারা সালাফে সালেহীনের মাযহাব অনুসরণ করে তাদের প্রতি চলে তোমরা তাদের কাছে যেও না, মাযহাব সালাফ থেকে সাবধান করে সালাফে সালেহীনের কথার দিকে ফিরে যেতে সাবধান করে যে ওইদিকে যেও না, ওই সালাফদের কথা শোনো না। তারা বলে যে এই একটা এই সময় ওই সময় সালাফদের সময় তাদের যুগ চলে গেছে, সালাফরা যে পথের অনুসারী ছিলেন যে এত পথের উপরে ছিলেন এই পথ সম্পর্কে মানুষকে তারা সাবধান করে সতর্ক করে যে না সালাফরা যে পথে চলেছেন ওই পথে চললে এখন আর হবে না, ওই যুগ চলে গেছে, এখন নতুন করে ভাবো, নতুন করে কিছু চিন্তা করো। এই ধরনের লোক মুসলমানদের মধ্যে মুসলিম সমাজে পাওয়া যায়। এবং এখানেও আরো মুসিবা যে যারা সালাফদের কথা বলে বাহ্যিকভাবে সালাফে সালেহীনের কথা বলে তারাও কিন্তু এখানে নতুন করে আরেকটা মুসিবত দেখা দিছে আমাদের সমাজে, যে এরা উলামায়ে কেরামদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। মুখে বলতেছে যে আমরা মানহাজ আলা মানহাজ সালাফে সালেহ, নিজেদেরকে সালাফে সালেহীনের মাযহাবের অনুসারী বলে দাবি করে, কিন্তু সালাফে সালেহীনের মাযহাবের এই চেইনের মধ্যে যারা আছেন তাদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে চায়। তারা হলেন কারা? তারা হলেন উলামায়ে কেরাম, সেই হাক্কানি উলামায়ে কেরামদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে চায়, যেন উলামায়ে কেরামদের সাথে আমাদের কোন সম্পর্ক না থাকে। ওইদিকে মুখে দাবি করতেছে যে আমরা সালাফি, আমরা আহলুল হাদিস, আমরা আহলুল হাদিস, হ্যাঁ আমরা কোন ব্যক্তির অনুসরণ করি না, হ্যাঁ কোন নির্দিষ্ট ইমামের অনুসরণ করি না, আমরা তাকলিদের মুখালিফ, তাকলিদ আমরা সমর্থন করি না, আমরা সালাফে সালেহীনের অনুসরণ করি। মুখে বলতেছে এই কথা, যদি তুমি প্রকৃতই সালাফে সালেহীনের অনুসারী হয়ে থাকো তাহলে সেই সালাফে সালেহীনের মূল জামাতের সাথে তোমার কি যারা সম্পর্ক যুক্ত করে দেবেন সেই উলামায়ে কেরামদের থেকে তুমি কিভাবে বিচ্ছিন্ন হতে পারো? এখন তারা ওইদিকে মুখে এটুকু বলে না, মুখে বলে যে আমরা সাহাবায়ে কেরাম তাবেইন এবং তাবে তাবেইনদের সাথে আছি, হ্যাঁ কিন্তু তুমি কিভাবে তাবেইনদের সাথে থাকবে, উলামায়ে কেরামদেরকে ছেড়ে দিয়ে তাদের সাথে সম্পর্ক বাদ দিয়ে কিভাবে তুমি সেই সেই কুরআনে মুফাদ্দালার সাথে তুমি সম্পর্ক যুক্ত হবে? এটা হচ্ছে আরেকটা বড় মুসিবা আমাদের। এটা অত্যন্ত সূক্ষ্ম একটা মুসিবা, ফিতনা আমাদের মধ্যে চলতেছে। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামা হিসাবে যুগে যুগে আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে সমস্ত যে সকল আহলে ইলমদেরকে রাখেন, এরা চায় যে মুসলমানদেরকে সেই উলামায়ে কেরামদের থেকে দূরে রাখতে। এরাও কিন্তু এই উম্মতকে তাদের দূরভিসন্ধি হলে উম্মতকে ধ্বংস করে দেয়া, এদের উদ্দেশ্য কিন্তু ভালো না। তারা মুখে যাই বলুক না কেন এদের উদ্দেশ্য ভালো না। যারা চায় যে মানুষ উলামায়ে কেরাম থেকে উলামায়ে কেরামদের থেকে আহলে ইলম থেকে দূরে থাক, তাদের উদ্দেশ্য আদৌ ভালো না। তাদের উদ্দেশ্য হলো এই উম্মতকে ধ্বংস করে দেয়া, কারণ তারা জানে যে যদি উলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক না থাকে, আহলে ইলমদের সাথে যদি মানুষের সম্পর্ক না থাকে, তাহলে তারা ওই জামাত থেকে ছিটকে পড়বে। কারণ এই জামাতের দ্বন্দ্বটাকে ধরে রাখছেন কাদের মাধ্যমে ধরে রাখা হয়েছে? আর জামাআর যে চেইন, এই চেইনের অবিচ্ছেদ্য অংশ হলেন উলামাই কেরাম, যুগে যুগে হাক্কানি রব্বানি উলামাই কেরাম যারা, তারাই হলেন এই চেইনের বন্ধন। ওই বন্ধনের সাথে পাবলিক, ওই থেকে পাবলিককে দূরে রাখতে চায়। এটাও কিন্তু মুসলিম উম্মাকে ধ্বংসের আরেকটা ষড়যন্ত্র। এই আরেকটা ফিতনা হলো যে বাহ্যিকভাবে বলে যে না আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, জামায়াতের সাথে থাকতে হবে, সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন ও মান জা ও বাদাহুম তাদের সাথে আমাদেরকে থাকতে হবে, কিন্তু আলেম নির্ধারণে দেখা যায় যে হাক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের নাম তারা ধরতে চায় না, তাদের থেকে দূরে রাখতে চায়। তারা নিজেদের ওই যে হাওয়ার অনুসরণ বশত এমন কিছু লোককে আলিম হিসাবে তারা নির্ধারণ করে যে যারা প্রকৃত অর্থে ইলিম থেকে অনেক দূরে, এমন কিছু লোককে তারা আলেম হিসাবে নিজের পথ প্রদর্শক হিসাবে নির্ধারণ করে নেয়। এবং প্রকৃত উলামায়ে কেরাম যারা, তারা তাদের থেকে তাদের নাম উচ্চারণ করতে তারা চায় না, অপছন্দ করে। যে সকল লোকের ইলমের কোনো সনদ নেই ওই সমস্ত লোককে তারা আহলে ইলিম নির্ধারণ করে নেয়। এই এইটা একটা মারাত্মক ফিতনা। যেমন অনেকে মনে করে আমাদের সমাজেও এরকম লোক আছে যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করে কিংবা সালাফি বলে দাবি করে, সালাফে সালেহীন আর মানহাজের অনুসারী বলে দাবি করে, কিন্তু তারা আলেম নির্ধারণ করবে শুধুমাত্র পাক ভারত উপমহাদেশের, মানে পাক ভারত, মানে পাক ভারত উপমহাদেশ না, মূলত পাকিস্তান এবং ইন্ডিয়ার কিছু আলেমদেরকে মনে করে যে এরাই এরাই আল্লামা, বাস ইয়াকফি লানা, আর কিছুর দরকার নেই। বাংলাদেশ ভারত আর পাকিস্তান ইন্ডিয়া, বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়ার কিছু লোক মনে করে যে এরাই হলো আল্লামাতুত দাহার, তাদের আলেম এরাই, এর বাইরে আর কোনো আলেম নেই। আবার কিছু লোক আছে যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করে, তারা নির্ধারণ করে এমন কিছু মাসাকিনদেরকে যে মাসাকিনদের ইলমের কোনো সনদ যাদের কাছে নেই। এদেরকে তারা আহলে ইলম হিসাবে নির্ধারণ করে নেয়। এটাও কিন্তু মুসিবা, কারণ প্রকৃত আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করে দূরে রেখে দিয়ে যে লোকের কাছে ইলমের সনদ নেই তাকে আলেম হিসাবে নির্ধারণ করে মানুষকে পরিচয় করে দেওয়া, এটাও কিন্তু এই দিনকে ধ্বংসেরই একটা ষড়যন্ত্র পায় তারা নিঃসন্দেহ। আল ইসনাদ মিনাদ দ্বীন, ইলমের সনদ থাকতে হবে। আমি যদি শুধু এটুকু বলি যে ফুলান আমার আমার ইলমের ইলমের পরিচয় বা আমার ইলমের সনদ হলো যে ফুলান আল্লামা ফুলান ও ফুলান শেখ আমাকে চিনেন, আমাকে খুব ভালো জানেন, ওনার বাসায় নিয়ে আমাকে খাওয়াইছেন, ওনার বাসায় নিয়ে আমাকে রাখছেন, এটা আহলে ইলম হওয়ার পরিচয় না। উলামায়ে কেরামরা তাদের আখলাক, তাদের আদাবের কারণে, ইসলামী আদাবের কারণে তারা পথের অনেক মাসাকিনদেরকে নিয়োগ কি করেন, তারা খাওয়ান। কিন্তু দেখা যায় এই 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 যে এই সমস্যা যে অনেক সময় যে কোনো শেখের বাসায় গিয়ে কোনো মিসকিন খেয়ে আসছে, হ্যাঁ, বা একটু কথা বলে আসছে, অবাদ আলিক দেখা যায় যে সে কি হয়ে গেছে, মাশা আল্লাহ অমুক শেখ অমুক আলেম আমাকে নিয়ে বাসায় খাওয়াইছে, এটাই আমার ইলমের সনদ, সুবহানাল্লাহ। এই যে আমাদের আমাদের মধ্যে কত ধরনের ফিতনা ঢুকছে, এই সব ফিতনার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর এই সতর্ক থাকাটা খুবই ইজি, কি আমাদের জানতে হবে যে আমাদের এই প্রথমত আমাদের জানতে হবে যে আমরা কাদের সাথে থাকব, আমাদের জামাত কারা, আমাদের জামাত হলেন সাহাবাই কেরাম, আমাদের জামাত হলেন তাবেঈন, আমাদের জামাত হলে আতবা তাবেঈন যারা তারা, এবং এই জামাতের সাথে আমাদেরকে সম্পর্ক, এই জামাতের সাথে সম্পর্কযুক্ত অতপ্রতভাবে এই চেইনের মধ্যে, এই জামাতের চেইনের মধ্যে কারা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। সুতরাং আমাকে থাকতে হবে সেই উলামায়ে কেরামদের সাথে, আমার সনদ থাকতে হবে ওলামায়ে কেরামদের থেকে, তাদের বাসায় খাওয়া, তাদের বাসায় ঘুমানো, তাদের গাড়ি চালানো, এটা আমার সনদ না। ইলমের সনদ থাকতে হবে আমাকে। আর এরই সাথে সাথে এটাও জানতে হবে যে আমাকে যদি লিখে দিলেন একজন যে এই লোকটা আমার ড্রাইভারটা, আমি অনেকদিন থেকে তাকে চিনি, লোকটা ভালো, হুসনু সিরাতি ওয়া সুলুক, বাস এটাও আমার ইলমের সনদ না। ওলামা যারা তাদের কাছে ইলমের সনদ আছে, ইলমের সনদ থাকতে হবে। আমাকে ভালো বলে দেয়া এটা আমার ইলমের সনদ না, এটা আমার আখলাকের সনদ। এইটা আমার আকীদার, ব্যক্তিগত আকীদার সনদ হতে পারে, আমার ব্যক্তিগত মানহাজের কি হতে পারে, একটা সার্টিফিকেট হতে পারে, কিন্তু এটা আমার ইলমের সনদ না। ইলমের সনদ আর আখলাক আর মানহাজের সনদ, এই দুইটার মধ্যে রাত দিন কি আছে? তো এই এই ধরনের যে বিভিন্ন ধরনের ফিতনা আমাদের মধ্যে বিরাজ করতেছে, কেউ দেখতেছে যে আলেম যারা শুধুমাত্র পাকিস্তান, ভারত আর বাংলাদেশের মধ্যে আলেম, এর বাইরে আর কোনো আলেম এদের দরকার নেই, আমাদের যারা আছেন এরাই আমাদের জন্য যথেষ্ট। আবার কেউ মনে করতেছে যে লোক আসলে কিনা যার কাছে ইলমের কোনো সনদ নেই, ওই লোকটাই আহলে ইলম, বাস তার নির্দেশনায় আমাদেরকে চলতে হবে। এ ধরনের লোককে যারা আলেম না, প্রকৃতপক্ষে আলেম না, তাদেরকে আলেম নির্ধারণ করে তাদের নির্দেশনায় চলতেছে। এই দুইটাই হলো আমাদের ফিতনা। কি আর ফিতনা? এই দুইটাই হলো প্রকৃত উলামায়ে কেরাম এবং প্রকৃত জামাতের যে চেইন, যেটা ওই চেইন থেকে মুসলিম উম্মাকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা পায়তারা। এই ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আদ্দিন তৌকিফি, শেখ ফাওজান হাফিজুল্লাহ বলছেন আদ্দিন তৌকিফি, দিন হচ্ছে এটা সুনির্ধারিত একটা বিষয়, কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা সুনির্ধারিত। ওহুয়া ইত্তিবা, দিনটা হচ্ছে ইত্তিবায়ের বিষয়, ওয়ালাইসা ইবতিদাআন ওয়া ইবতিকারা, দিন এখানে কোনো ইনোভেশন কিংবা নতুন কোনো কিছু সৃষ্টি করার নাম না। আল ইবতিকার ইয়াকুনু ফিস সানাআত ওয়াল মানাফিউদ দুনিয়াবিয়্যা, নতুন কিছু আবিষ্কার করবেন দুনিয়াবী কোনো বিষয়, জাগতিক কোনো বিষয়ে নতুন কোনো মেশিন, নতুন কিছু কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারে, কিন্তু দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা যাবে না। আম্মা দ্বীন ফালা ইউহদাসু ফীহি শাইউন বা'দা ওয়াফাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে দ্বীনের মধ্যে আর কোনো কিছু নবসংযোজন করা যাবে না, আর কোনো কিছু আবিষ্কার করা যাবে না দ্বীনের নামে। দুনিয়ার জাগতিক বিষয়ে অনেক কিছুই আবিষ্কার করা হয়, অনেক প্রযুক্তি, অনেক নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে, এটা এটা যদি মানব কল্যাণে কাজে আসে ফালা বা আসাবি, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু দিনের মধ্যে বিন্দুমাত্র আর নতুন কিছু আবিষ্কার বা উদ্ভাবনের অবকাশ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে। লিআন্ন আত-তাশরিয় ইনতাহা বিওয়াফাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যে তাশরিয় বা শরীয়ত প্রবর্তনের যে ধারা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দ্বারা, তার মৃত্যুর মাধ্যমে এটা শেষ হয়ে গেছে। ফামা আলাইনা ইল্লাল ইত্তিবা ওয়া আল্লা নুহদিসা শাইআন মিন ইনদিনা ওয়া নাকুলু হাযা হুয়া আল্লাযী ইয়াসলিহু লিহাযা আসর। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আমাদের কাজ হচ্ছে কেবলমাত্র অনুসরণ করা, আমরা নতুন কিছু আবিষ্কার করা যাবে না, আমরা যেন নিজের পক্ষ থেকে কোনো কিছু দিনের মধ্যে আবিষ্কার না করি, আর নতুন কিছু আবিষ্কার করে আমরা যেন এরকম কোনো কথা না বলি যে এটা এই যুগের উপযোগী, এটা বলা যাবে না। আল ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইয়াকুল লা ইউসলিহু আখির হাযিহিল উম্মতি ইল্লা মা আসলাহা আউওয়ালাহা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার যে কথাটা বলেছেন, এবং যেটা উলামায়ে কেরামদের মধ্যে যে কথাটা সর্বতভাবে স্বীকৃতি পেয়েছে যে লা ইউসলিহু আখির হাযিহিল উম্মতি ইল্লা মা আসলাহা আউওয়ালাহা, যে বিষয়টা এই উম্মতের পূর্ববর্তীদেরকে কল্যাণ দিয়েছে, তাদেরকে সঠিক পথ দেখিয়েছে, এই পূর্ববর্তীদের কেও ওই বিষয়টাই কিন্তু তাদেরকে তাদেরকে সংশোধন করবে। অর্থাৎ যে বিষয়ের দ্বারা পূর্ববর্তী উম্মা সংশোধিত হয়েছিলেন, সঠিক পথপ্রাপ্ত হয়েছিলেন, কল্যাণ প্রাপ্ত হয়েছিলেন, সেই একই বিষয় দ্বারা এই শেষ জামানার উম্মতরাও কি হতে হবে? কল্যাণ প্রাপ্ত হতে হবে। এর বাইরে আর কোনো পথ নেই। সালাফে সালেহীন যে পথের অনুসরণ করে তারা হিদায়ত প্রাপ্ত হয়েছিলেন, কল্যাণ প্রাপ্ত হয়েছিলেন, এই শেষ জামানার উম্মতরাও যদি তারা চায় যে তারা কল্যাণ চায়, তারা হিদায়ত চায়, তাহলে ওই পূর্ববর্তীদের অনুসৃত বিষয়কে অনুসরণ করতে হবে। এর বাইরে তাদের আর কিছু করার নেই। আর কোনো বিষয় তাদেরকে কল্যাণ দিতে পারবে না, তাদেরকে সঠিক পথ দেখাতে পারবে না, তাদের অবস্থা সংশোধন করতে পারবে না। আল্লাযী আসলাহা আউয়ালাহা ওয়াল কিতাবু ওয়াস সুন্নাহ। আর ওই পূর্ববর্তীদেরকে ইসলাহ করছিল কি, কোন বিষয়, কিসের দ্বারা তারা ইসলাহ হয়েছিলেন? কিতাব, আল কিতাব, কোরআনে করিম দ্বারা এবং সুন্নাহ দ্বারা। فَلَا يُصْلِحُ آخِرَ هَذِهِ الْأُمَّةِ إِلَّا الْكِتَابُ وَالسُّنَّةُ فَلَا يُصْلِحُ آخِرَ هَذِهِ الْأُمَّةِ إِلَّا الْكِتَابُ وَالسُّنَّةُ সুতরাং এই শেষ উম্মতকে ইসলাহ করার একমাত্র মাধ্যম হলো কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قَوْلُهُ وَالسَّوَادُ الْأَعْظَمُ الْحَقُّ وَأَهْلُهُ السَّوَادُ الْأَعْظَمُ الْحَقُّ وَأَهْلُهُ যে মহান বড় দল হচ্ছে কারা? আল হক, সত্য এবং সত্যের অনুসারী যারা, তারাই হচ্ছেন মহান বড় দল। আস-সাওয়াদ হুম আহলুল হক, বড় দল বলতে আহলে হককে বোঝায়। আর আহলে হক কারা? ওয়া আহলুহু আল মুতামাসসিকুনা বিহি, হকের আহল, আহলে হক কারা? যারা হককে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরেন তারাই হচ্ছেন আহলে হক, যারা বাস্তবে সত্যকে হককে যারা সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরেন তারাই হচ্ছেন আহলুল হক, আর এরাই হচ্ছেন আস-সাওয়াদুল আযম। ওয়ালাইসা মা'না আস-সাওয়াদুল আযম মুজাররাদুল কাসরা, মা'না আস-সাওয়াদুল আযম মান কানা আলাল হক। সাওয়াদুল আযম বড় দলের অর্থ, মহান বড় দলের অর্থ এটুকু না। সাওয়াদুল আযম বলতে শুধুমাত্র যে সংখ্যাধিক্য, অনেক বেশি সংখ্যক লোকের দলকে বুঝায় না। এই দলের লোক সংখ্যা অনেক, এরাই সাওয়াদুল আযম না, কোনোভাবেই না। মানে সাওয়াদুল আযম মান কানা আলাল হক, মান কানা আলাল হক। সাওয়াদুল আযম বলতে বুঝায় যে হকের উপরে সেই সাওয়াদুল আযম, যে অনেক বড় একটা জামাত, এই দলের লোক সংখ্যা লক্ষ লক্ষ লোক এই দলে, এটাই সাওয়াদুল আযম না, কোনোভাবেই না, ওইটা সাওয়াদুল আযম না। সওয়াদে আযম হলো মান কানা আলা হক, যে সত্যের উপরে আসে সেই সওয়াদে আযম। ওয়ালাউ কানু কালিলিন, যদিও তারা সংখ্যায় অনেক কম হয়, কিন্তু তারাই হচ্ছে যারা সত্যকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে তারাই হচ্ছে সওয়াদে আযম, যদিও তারা সংখ্যায় খুবই কম হয়। হাত্তা ওয়ালাউ কানা রাজুলান ওয়াহিদান, হাত্তা ওয়ালাউ কানা রাজুলান ওয়াহিদান, একজন লোক যদি সত্যকে সুদৃঢ়ভাবে অবলম্বনকারী হয়ে থাকে তাহলে সে একাই সওয়াদে আযম। তো কথা হলো যে বাঘের বাচ্চা একটাই ভালো, শিয়ালের বাচ্চা 100টার থেকে। একজন লোক যদি প্রকৃত সত্যকে সঠিকভাবে অবলম্বনকারী হয়ে থাকে তাহলে সেই হলো সওয়াদে আযম। আর অপরদিকে যদি বাতিলের পক্ষে, বাতিলের উপরে যদি শত কোটি মানুষ থাকে তাহলে সেটা কি না? সওয়াদে আযম না। আস-সওয়াদুল আযম মান কানা আলাল হক ওয়ালাউ কানু কালিলিন ফাহুম আস-সওয়াদুল আযম। একজন লোক যদি হয় মান কানা আলাল হক ফাহুয়া সওয়াদুল আযম, একজন লোক যদি সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে সে সওয়াদে আযম। লা নানজুরু লিল কাসরা ওয়া ইন্নামা নানজুরু লিমা হুয়া আলাইহি, লা নানজুরু লিল কাসরা ওয়া ইন্নামা নানজুরু লিমা হুয়া আলাইহি। বিশেষভাবে এই কথাটার প্রতি লক্ষ্য করেন আবারও আপনারা, যে আমরা সংখ্যাধিক্যের দিকে তাকাবো না, আমরা তাকাবো কিয়ের দিকে, লিমা হুয়া আলাইহি, লোকটা কিসের উপরে আছে ওইটা দেখবো আমরা। ওই লোকটা মিন হাইসুল আকীদা, আকীদা আমল আখলাক সব দিক থেকে সে লোকটা সত্যের উপরে আছে কিনা, এটা হলো দেখার বিষয়। লা নানজুরু লিল কাসরা, এরা তো অনেক, দিন দিন এদের এদের প্রপাগান্ডা অনেক বেড়ে যাচ্ছে, চতুর্দিকে এরা হালাকা করতেছে, দুরুস হচ্ছে, তাদের কনফারেন্স হচ্ছে, সভা সেমিনার সিম্পোজিয়াম তারা করতেছে, হ্যাঁ আমাদের কোনো অ্যাক্টিভিটি নেই, আমরা কিছু করতে পারতেছি না। তো তাদের এই যে তাদের এই প্রোপাগান্ডা, এই জোরেশোরে প্রোপাগান্ডা, এটাই কি তাদের হত্যার পরিচয়? আদৌ না। লা মানজুরুল কাসরা, তাদের সংখ্যাধিক্য এটা আমাদের দেখার বিষয় না। ওয়া ইন্নামা মানজুরুল মা হুয়া আলাইহি, আমাদের দেখতে হবে যে সে বা তারা কিসের উপরে আছে। ফাকাদ তাকুনুল কাসরাতু আলা দালাল, বেশিরভাগ লোক অনেক সময় গুমরাহির উপরে থাকতে পারে। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরাতুল আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তার নবীকে বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি বেশিরভাগ লোকের অনুসরণ করেন, দুনিয়াতে যারা আছে তাদের বেশিরভাগের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। পৃথিবীর বেশিরভাগ লোকের অনুসরণ যদি আপনি করেন, তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। সুতরাং কাসরাত বা সংখ্যাধিক্য, মেজরিটি, এটা সত্যের পরিচায়ক না, কোনোভাবেই না। وقال تعالى وما اكثر الناس ولو حرصت بمؤمنين, سوره يوسف 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেছেন যে আপনি যদিও চান, আপনি যদিও আন্তরিকভাবে আপনি চান, তারপরেও বেশিরভাগ মানুষ ইমান পোষণকারী নয়। তাহলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই কি সত্য বিচ্ছুত। وقال تعالى وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين, سورة الأعراف 102 নম্বর আয়াতে আল্লাহ جل وعلا ارشاد করেছেন যে وما وجدنا لأكثرهم من عهد, তাদের বেশিরভাগ কি আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি, আমি তাদেরকে পেয়েছি أكثرهم لفاسقين, আমি তাদের বেশিরভাগকে পেয়েছি হুকুম অমান্যকারী হিসাবে, ফাসিক হিসাবে। তাহলে বেশিরভাগের অবস্থাই তো খারাপ। وقال تعالى وان كثيرا من الناس لفاسقون, وان كثيرا من الناس لفاسقون, এবং নিশ্চয়ই বেশিরভাগ মানুষ অবশ্যই হুকুম অমান্যকারী, ফাসিক। সুতরাং فالكثرة لا يغتر بها, فالكثرة لا يغتر بها ولا تتبع الا اذا كانت على الحق, সুতরাং সংখ্যাধিক্য দেখে যেন আমরা প্রতারিত না হই, আমরা বিভ্রান্ত না হই। ولا تتبع الا اذا كانت على الحق, সংখ্যাধিক্য দেখেই আমরা যেন ওই জামাতের অনুসরণ না করি, তবে যদি তারা কি হয়, ইল্লা اذا كانت على الحق, যদি তারা সত্যের উপরে হয় আমরা সত্যকে যেন অনুসরণ করি। من كان على الحق فهو الجماعه سواء كانوا قليلين او كثيرين, যারা সত্যের উপরে তারাই হচ্ছে জামা, তারা কম হোক সংখ্যায় অথবা বেশি হোক। আদাবিত হুয়া মা কানু আলাইহি, দেখার বিষয় হচ্ছে যে তারা কিসের উপরে আছে। আমি যে জামায়াতের অনুসরণ করব, আমি যাদের অনুসরণ করব, আমি যাকে অনুসরণ করব, সে কিসের উপরে আছে। হাল হুয়া হাক্কুন আও বাতিলুন, আমি কিসের অনুসরণ করব, এটা কি সত্য, এটা কি হক না বাতিল। আমি যার অনুসরণ করব সে কি হকের উপরে আছে নাকি সে বাতিলের উপরে আছে, সেটা আমাকে দেখতে হবে। তারা সংখ্যায় কতজন কি সেটা আমাদের দেখার বিষয় না, তারা সত্যের উপরে না বাতিলের উপরে, হকের উপরে না বাতিলের উপরে, এটি হচ্ছে দেখার বিষয়। ফা ইন কানা হাক্কান ফাহুমুল জামাআ, যদি তারা সত্যের উপরে হয়, একজনও যদি হয় তাহলে তারা কি, তিনি জামাআ। ওয়ালাউ লাম ইয়াকুন আলাইহি ইল্লা ওয়াহিদ, একজন যদি হয় সত্যের উপরে তাহলে সেই জামা। ওয়া ইন কানা বাতিলান ফাহুয়া আদ-দালাল, ওয়া ইন কানা আলাইহি আকসারুন নাস, ওয়া ইন কানা বাতিলান ফাহুয়া আদ-দালাল, আর যদি তারা বাতিলের উপরে হয় তাহলে এটি হচ্ছে গুমরাহী, এটি হচ্ছে পথভ্রষ্টতা, যদিও তারা সংখ্যা অনেক বেশি হয়। ওয়াইন খান আর এই আকসার উন্নাস, যদি এই বাতিলের অনুসারে অনেক বেশি সংখ্যক লোক হয়ে থাকে, তারপরে এটা কি বাতিল? যে অনেক লোক এটাকে অনুসরণ করতেছে, তাই বলে কি এটা বাতিলটা কি হক হয়ে গেল? কখনো না। যেমন আমাদের আমাদের সমাজে অনেকেই মুসলমানদের মধ্যে, বিশেষ করে বাঙালি সমাজের মধ্যে একটা ভুল ধারণা যে এই যে বাংলাদেশের শত সহস্র আলেম ওলামা, হ্যাঁ এত সব লোক, হ্যাঁ আমাদের পূর্বপুরুষ এরা এই সব করতেছেন, তো সবাই কি বাতিল? হ্যাঁ সবাই বাতিল, যদি তারা সত্যের অনুসারে না হয়ে থাকে তাহলে সেটা বাতিল। সেটা চোদ্দ গোষ্ঠী করুক আর সাত পুরুষ করুক, এতে আমাদের কি আসে যায়? বাংলাদেশে সবাই যদি একটা জিনিস প্র্যাকটিস করে তো তাদের প্র্যাকটিসের কারণে কি ওইটা সত্যতা পেয়ে যায়? ওইটা কি হক হয়ে যাবে? হক তো নির্ধারিত হয়ে গেছে, তো ওকে কি কতজন করলো? একটা বাতিলকে যদি দেখা গেল যে 1 কোটি লোক এই বাতিলকে সাপোর্ট করছে, তাহলে ওই বাতিলটা কি দিনের ব্যাপারে ওই বিষয়টা কি হক হয়ে যাবে? এর এর কোনো অবকাশ নেই, এর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তার কারণ কি? হক এবং বাতিল সুনির্ধারিত হয়ে গেছে, সুনির্ধারিত হয়ে গেছে। সুতরাং এখন যদি বেশিরভাগ দুনিয়ার যদি 2/3 না তার থেকেও বেশি লোক যদি কি করে নেয়, একটা বাতিলকে তারা সমর্থন করে দেয়, তাহলে তাদের সেই সমর্থনের কারণে ওই বাতিলটা কখনো হক হবে না, বাতিলটা বাতিলই থেকে যাবে। কারণ আদ-দীন তাওকিফি, আদ-দীন তাওকিফি, সুনির্ধারিত, এখানে আর কিছু করার নেই। এখন দেখতে হবে যে প্রকৃত সত্যের অনুসারী কে, যারা এই যে জামাত আমার সামনে আছে, এই জামাত কি সত্যের অনুসারী না সত্যের অনুসারী না? যদি তারা সত্যের অনুসারী হয়, যদি একজন লোক হয়, তাহলে সেই জামাত। সুতরাং সংখ্যাধিক্য দেখে আমাদের প্রতারিত হওয়ার কোনো কিছু নেই। আমরা দেখব লিমা হুয়া আলাইহি, একজন মানুষ কিসের উপরে আছে, একজন মানুষ কিসের উপরে আছে, সেটাই হলো আমাদের দেখার বিষয়, অন্য কিছু না, যে সে সত্যের উপরে আছে না বাতিলের উপরে আছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরাতুন নিসার 123 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوء, ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجزى به, من يعمل سوءا يجزى به ولا يجد له من دون الله وليا ولا نصيرا. তোমাদের অহেতুক আশা কিংবা আহলে কিতাবদের অহেতুক আশা বাতিল আশার উপরে কোনো কিছুর ভিত্তি নেই, নয়। যে মন্দ কাজ করবে সে এর জাজা পাবে, প্রতিফল ভোগ করবে। আর ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নসীরা, সে আল্লাহর পরিবর্তে কোনো বন্ধু কিংবা কোনো সাহায্যকারী পাবে না। এই যে আয়াত, এই আয়াত থেকে আমাদের জানার, আমাদের শিখার অনেক কিছু আছে। ইন্নামা নানজুর, এই যে আয়াত থেকে আমরা জানি যে আমাদের দেখার বিষয় কি, যে একজন মানুষ আমি কিসের উপরে আছি, লিমা হুয়া আলাইহি, শুধু দাবি আমার আমানি, লাইসা বি আমানিয়্যিকুম ওয়ালা বি আমানিয়্যি আহলিল কিতাব, আমার আশা বা আমার দাবি, আমার কল্পনা, আমার বাসনা, এটার উপরে সত্য এবং মিথ্যা এটা কি করে না, ডিপেন্ড করে না। কোন এক সফরে কাফেলার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তো যদিও বিষয়টা অপ্রাসঙ্গিক, তারপরেও আমি 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 আপনাদেরকে বলছি যে কোন এক সফরে কাফেলায় উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তো রাতের অন্ধকারে যখন কাফেলার কাউকে দেখা যাচ্ছিল না, কাফেলা রাতের অন্ধকারে কেউ কাকে দেখছিল না, এই সময় উমর রাদিয়াল্লাহু আনহু একজনকে বললেন যে ওই আরেকটা কাফেলাকে ডেকে বলতে যে তোমরা কোথা থেকে। তো ওই লোক জুড়ে শব্দ করে উনি ডাকলেন যে আপনারা কোথা থেকে। তো এখান থেকে আওয়াজ আসলো, প্রত্যুত্তর আসলো, মিন ফাজ্জিন আমিক। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওই লোকটাকে বললেন যে তাদেরকে জিজ্ঞেস করো, ডেকে জিজ্ঞেস করো, আইনা তুরিদুন, কোথায় যেতে চাও। তো এখান থেকে উত্তর আসলো ইলাল বাইতিল আতিক। তো এই দুইটা উত্তর পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে ওই দলের মধ্যে, ওই কাফেলার মধ্যে নিশ্চয়ই কোনো আলেম আছে, কারণ উত্তরের যে ভাবভঙ্গি সেটা বোঝা যাচ্ছে যে ওইখানে কোনো আলেম আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওই লোকটাকে বললেন যে নিশ্চয় তাদের মধ্যে কোনো আলেম আছে। তো দেখে জিজ্ঞেস করো, আইয়ুল কোরআন আযম। এই দেখেন এখান থেকে আমাদের কি, যখনই ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে ওইখানে কোনো আহলে ইলম আছেন, তখনই তার জানার এবং জানানোর যে বাসনা মনের মধ্যে দেখা দিল। তো ওই লোকটাকে বললেন যে তুমি তাদেরকে দেখে জিজ্ঞেস করো, আইয়ুল কোরআন আযম, যে কোরআনে কারীমের কোন আয়াতটা সবচেয়ে সুমহান। ওইখান থেকে উত্তর আসলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসির শেষ পর্যন্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু লোকটাকে বললেন যে দেখে জিজ্ঞেস করো, আইয়ুল কোরআন আহকাম, কোরআনে করিমের কোন আয়াতটা সবচেয়ে বেশি হুকুমের দিক থেকে, নির্দেশের দিক থেকে সবচেয়ে বেশি হুকুম যেটার মধ্যে রয়েছে, এই এই আয়াতটা কোনটা, যে আয়াতের মধ্যে সবচেয়ে বেশি সুমহান নির্দেশগুলো রয়েছে, সে আয়াতটা কোনটা। তো এখান থেকে উত্তর আসলো, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওমর রাদিয়াল্লাহু আনহু লোকটাকে আবার বললেন, তুমি তাই জিজ্ঞেস করো, আইয়ুল কোরআনি আজমা, কোরআনে কারীমের কোন আয়াতটা সবচেয়ে বেশি মুজমা, মানে সবচেয়ে বেশি জামে, যে আয়াতের মধ্যে সব কিছুর জিস্ট রয়ে গেছে, সেই আয়াতটা কোনটা। তা রাসূলুল্লাহ ওইখান থেকে, ওইখান থেকে, ওই কাফেলা থেকে উত্তর আসলো, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই লোকটাকে বললেন, তুমি জিজ্ঞেস করো, দেখে জিজ্ঞেস করো, আইয়ুল কোরআনি আখওয়াফ, আইয়ুল কোরআনি আখওয়াফ, যে কোরআনে কারীমের কোন আয়াতটা সবচেয়ে বেশি ভীতিদায়ক, ভীতিকর, সবচেয়ে আয়াতটা কোনটা, বড় আয়াতটা ভীতিদায়ক, সবচেয়ে ভীতিকর আয়াতটা কোনটা। তো ওইখান থেকে উত্তর আসলো, ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به. এই আয়াত। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখে জিজ্ঞেস করো, আইয়ুল কোরআনে আর আইয়ুল কোরআনে আরজা, কোরআনে কারীমের কোন আয়াতটা সবচেয়ে বেশি আশাব্যঞ্জক। তো এইখান থেকে জবাব আসলো, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. عمر رضي الله عنه بوجه গেলেন যে বিষয়টা কি, জিজ্ঞেস করলেন লোকটাকে, বললেন যে দেখে জিজ্ঞেস করো, আফিকুম আব্দুল্লাহ আই ইবনু মাসউদ, যে তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ রয়েছেন, তো ওই কাফেলার পক্ষ থেকে জবাব আসলো যে হ্যাঁ, আমাদের মধ্যে আবদুল্লাহ ইবনে মাসউদ আছেন। এই জবাবগুলো আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন। তো এই যাই হোক, এই ঘটনার মধ্যে আমাদের মাহাল্লে ইস্তিশহাদ যেটা, সেটা হচ্ছে এই আয়াত, লাইসা বি আমানিয়্যিকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব মান ইয়ামাল সুআন ইউজজা বিহি, মান ইয়ামাল সুআন ইউজজা বিহি, যে শুধুমাত্র আমানি কামনা বাসনা আর দাবির ব্যাপার না, হক এবং বাতিল এটা দাবির ব্যাপার না, যে আমরা হকের উপরে আছি, হ্যাঁ আমরা সত্যের উপরে আছি, এইটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এই যে এই এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপট হলো যে একবার, যেমন কাতাদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে একবার আহলে কিতাব এবং মুসলমানদের মধ্যে একটা বিতর্ক দেখা দিল। আহলে কিতাবরা দাবি করলো যে আমাদের ধর্ম এবং আমাদের নবী হলেন শ্রেষ্ঠ, কারণ তোমাদের আমাদের ধর্মটা তোমাদের ধর্মের আগে আসছে, আমাদের আমাদের ধর্মগ্রন্থটা তোমাদের ধর্মগ্রন্থ থেকে শ্রেষ্ঠ, আমাদের নবী তোমাদের নবী থেকে শ্রেষ্ঠ। কারণ কি, যে আমাদের নবী তোমাদের নবীর আগে আসছেন, আমাদের গ্রন্থটা তোমাদের গ্রন্থের আগে আসছে, তারা এই বলে শ্রেষ্ঠত্বের দাবি করলেন। আর মুসলমানরা বললেন যে না, আমাদের ধর্ম আমাদের গ্রন্থ হলো শ্রেষ্ঠ গ্রন্থ, কারণ আমাদের গ্রন্থ আসার পরে তোমাদের যে ধর্মীয় গ্রন্থগুলো ওইগুলো সবগুলো রহিত হয়ে গেছে, আর আমাদের নবী হলেন শ্রেষ্ঠ, কারণ আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবী আসার পরে আর কোনো নবী আসবেন না। সুতরাং আমাদের ধর্মগ্রন্থ এবং আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। তো তাদের মধ্যে এই বিতর্ক যখন দেখা দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বিতর্কের ফয়সালা স্বরূপ এই আয়াত নাযিল হলো, লাইসা বি আমানিয়্যিকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব, যে এটা কিনা যে তোমাদের যে বাতিল যে ধারণা, অহেতুক ধারণা, অহেতুক আশা যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ, কিংবা আহলে কিতাবদের যে অহেতুক যে আশা আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের গ্রন্থ শ্রেষ্ঠ, এটা এভাবে না। মাইয়া আমাল সু অ্যান্ড ইউজাবি, মূল বিষয় কি, যে যে মন্দ কাজ করবে সে তার জাজা পাবে। তাহলে এই আয়াত থেকে কি বোঝা যায়, যে সত্য এবং বাতিল, শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্বের ভিত্তি কিসের উপরে, আমলের উপরে। আমল যদি ভালো হয়, আমার কাজ যদি ভালো হয়, তাহলে সেটাই হচ্ছে আমার শ্রেষ্ঠত্বের, আমার হাক্কানিয়তের পরিচায়ক হচ্ছে আমার কাজ। মাইয়া আমাল সু অ্যান্ড ইউজজা বিহি, এই আয়াত নাজিল হওয়ার পরে এটা সাহাবায়ে কেরামদের উপরে অত্যন্ত ভারী মনে হলো। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মন্দ কাজ থেকে কে বেঁচে থাকতে পারবো, তাহলে কি আমরা আমাদের প্রত্যেকটা মন্দ কাজের প্রতিফল আমাদেরকে ভোগ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পরেশান হয়ে না, একজন মুমিনের উপরে যে মুসিবত পৌঁছে, তার রোগ সুখ বিপদ মুসিবত, এমনকি তার পায়ে যে কাঁটাটা ফুটে, সেটাও কিন্তু তার এই সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। যে সবকিছুই যে সবকিছু সব মন্দ কাজের প্রতিফল যে তাকে আখেরাতে ভোগ করতে হবে এমন না, একজন মুসলমান একজন মুমিনের মন্দ কাজের প্রতিফল সে বিভিন্ন ভাবে পেয়ে যায়, তার গুনাহের কাফফারা হয়ে যায়। তো মূলত এই আয়াতে এই যে শুধুমাত্র দাবি করলেই হবে না, কাজ কি হচ্ছে আমাদেরকে সেটাই বুঝতে দেখতে হবে। আল মারউ ইন্নামা ইউযাক্কিহি আমালুহু, একজন মানুষকে তাজকিয়া করে তার আমল। সে শুধু দাবি করলো যে আমি আমার হাক্কানিয়তের সার্টিফিকেট আমার কাছে আছে, আমার কাছে এই আছে সেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়া আমাল সু আন ইউজজা বিহি, ইউজজা বিহি, তার জাজা পেতে হবে, সাজা পেতে হবে তার আমলের উপরে, শুধু দাবির ব্যাপার না। মানুষের এই যে ফাওজান হাফিজাহুল্লাহ এখানে বলছেন যে ইন্নামা নানজুরু লিমা হুয়া আলাইহি, আমরা দেখব যে সে কিসের উপরে আছে, এটাই দেখার বিষয়। যে একজন লোক মিন আকিদার দিক থেকে, আখলাকের দিক থেকে, মানহাজের দিক থেকে, আমলের দিক থেকে, সব দিক থেকে সে হকের উপরে আছে কিনা, এটাই দেখার বিষয়, এটাই মূল বিষয়। তারপরে অন্যান্য যে বিষয় সেটা হয়তো সাপোর্টিং হতে পারে, সহায়ক সমর্থক, কিন্তু মৌলিক বিষয় না। ফমান قوله فمن خالف اصحاب رسول الله صلى الله عليه وسلم في شيء من امر الدين فقد كفر, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনে কোন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে, ফাকাদ কাফার, সে কুফর করলো। এই যে কুফর করলো, এই কুফর এখানে এখানে যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই যে কথাটা বললেন যে ফামান খালাফা আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মিন আমরিদ্দিন ফাকাদ কাফার, যে তিনি কোন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মুখালাফত করলো, বিরোধিতা করলো, সে কুফর করলো। এই কুফরের অর্থ কি? শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন ইহতামিলুল কুফর আল আকবর, এটা এই কুফরটা তার কুফরে আকবর হতে পারে, ওয়া ইহতামিলু আল কুফর আল আসগর, সেটা কুফরে আসগর হতে পারে, ছোট কুফর হতে পারে অথবা বড় কুফর মুখরিজ মিল্লা যেটা সেটা হতে পারে। বিহাসবিল মুখালাফা, এটা নির্ভর করবে সে কি ধরনের কোন বিষয়ে সে মুখালাফত বিরোধিতা করতেছে, তার মুখালাফতের উপরে তার বিরোধিতার উপরে নির্ভর করবে যে এটা কুফরে আকবর হবে না কুফরে আসগর হবে। ফাকউলুহু ফাকাদ কাফার লাইসা মাআনাহু আন্নাহু কাফারা আল কুফরা আল মুখরিজ মিনাল মিল্লাতি মুতলাকান। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই যে কথা ফাকাদ কাফার, সে কুফর করলো, তো এই কথার অর্থ জেনারেলি এই কথার অর্থ এটুকু না যে সে এমন কুফুর করলো যে কুফুর তাকে ইসলাম থেকে বের করে দিল। সাধারণভাবে এটা বোঝার এর অর্থ এটা না, কাদিয়া কোন হাজা কখনো এটা হতে পারে যে সে এমন কুফুর করলো যে কুফুর তাকে ইসলাম থেকে বের করে দিল, অর্থ মানে কুফুরে আকবর করলো। ও কাদিয়া কোন আল কুফর আল আসগর, কখনো হতে পারে যে এই মুখালাফতের দ্বারা সাহাবাই কেরামের মুখালাফতের দ্বারা সে কুফরে আসগর করছে, তার দ্বারা ছোট কুফুর হয়েছে। আল মুহিম আন্না মুখালাফাত সালাফি কুফরুন, মূল বিষয়টা হলো যে সালাফে সালেহীনের মুখালাফত করা, তাদের দীনী বিষয়ে সালাফে সালেহীনের বিরোধিতা করা, এটা হচ্ছে কুফর। এটা কাদ ইয়াকুনু আকবার ওয়া কাদ ইয়াকুনু আসগার, কখনো এটা কুফরে আকবার হতে পারে, কখনো আসগার হতে পারে, হাসবাল মুখালাফা, এটা বিরোধিতার উপরে নির্ভর করবে করবে। আও আন্নাল মুরাদ, অথবা এই যে ফাকাদ কাফারা এই কথার অর্থ হতে পারে আন্নাহু ইযা খালাফাহুম ফি আউয়ালিল আমরি বিশাইইল ইয়াসির, যে সে যদি প্রথমে হয়তো একটা ছোটখাটো বিষয়ে সাহাবাই কেরামদের মুখালাফত করলো, সুম্মা বিতাদাররুজ, এরপরে আস্তে আস্তে ইয়াখরুজু মিনাদ দ্বীন বিল কুল্লিয়্যা, আস্তে আস্তে সে বড় ধরনের বড় বড় বিষয়েও সাহাবাই কেরামদের মুখালাফত করতে শুরু করবে এবং এভাবেই সে দ্বীন থেকে বেরিয়ে যাবে। ফায়াউলু আমরুহু ইলাল কুফর, তখন তার বিষয়টা হবে যে সে বড় কুফর করে ফেলবে। হ্যাঁ, কুফর যেটা মুখরিজ মিনাল মিল্লা, মানে প্রথমে হয়তো সে একটা বিরোধিতা করলো, ফাকাদ কাফার, প্রথমে কুফুর করলো যেটা একদম ছোট কুফুর, তারপরে বা একটা ছোট্ট বিষয়ে তুচ্ছ বিষয়ে হয়তো সাহাবাই কেরামদের মুখালাফত করলো যে না এটা কিছু না, এইভাবে আস্তে আস্তে দেখা গেল যে ওই বিন্দু বিন্দু মিলেই এর বাদে মহাসিন্ধু হয়ে গেল। হ্যাঁ, সে বড় কুফুরে চলে গেল। যখন সে এইভাবে ধারাবাহিক ভাবে অব্যাহত ভাবে সে সাহাবাই কেরামদের দিনী বিষয়ে সাহাবাই কেরামদের সালাফদের মুখালাফত করতে থাকবে, তখন এক পর্যায়ে সে তার থেকে সে কুফরে আকবরের দিকে চলে যাবে। ফায়াখরুজু মিনাদ দ্বীনি কুল্লিহ, তখন সে দিন থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। ইয়াতাদাররাজু বিহি শাইতান ওয়াল হাওয়া ওয়ান নাফসুল আম্মারাতু বিসসু হাত্তা ইয়াখরুজা মিনাদ দ্বীনি কুল্লিহ, শয়তান তাকে আস্তে আস্তে, ইয়াতাদাররাজু বিহি শাইতান, শয়তান তারপরে তার প্রবৃত্তি তার নাফসে আম্মারা তাকে বড় কুফরের দিকে নিয়ে যাবে, এবং সে মুখালাফত করতে করতে এই যে সালাফদের মুখালাফত বিরোধিতা করতে করতে একসময় তার প্রবৃত্তি শয়তান তার নফসে আম্মারা তাকে বড় কুফরের দিকে নিয়ে যাবে, তাকে এরপরে তাকে দিন থেকে বের করে দিবে। সে এমন কাজ করবে যার দ্বারা সে দীনে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আযানাল্লাহু মিন যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নফসে আম্মারার অনুসরণ থেকে, শয়তানের অনুসরণ থেকে, হাওয়ার অনুসরণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং সর্বতোভাবে সালাফে সালেহীন আল জামাআর অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
জাযাকাল্লাহু খায়র শেখ।
ওয়া ইয়াকুম
শেখ, প্রায় 9টা মতো কোশ্চেন ছিল, আমরা কি এটা নেক্সট ক্লাসের জন্য রেখে দেব নাকি আজকে জিজ্ঞেস করা যাবে ইনশাআল্লাহ?
যদি এখান থেকে ইম্পর্টেন্ট যদি হয়তো দুই একটা থাকলে বলে দেন, আর যদি আমি আমার জানা থাকে আনসার ধরে দেন বলবো ইনশাআল্লাহ।
ঠিক আছে শেখ, আমি এটার মধ্যে দুটো চুজ করতেছি শেখ, তিনটা মোট, আর বাকিগুলো নেক্সট ক্লাসে জন্য ইনশাআল্লাহ।
হ্যাঁ আফওয়ান আখি, আমি একটা কথা বলে রাখি, আফওয়ানরা আমি মায়েদের আতান, আজকে একটু দেরি হয়ে গেল ক্লাস, আমি একটু বেশি আমাদের কি লম্বা হয়ে গেল, আমি চাইছিলাম যে এই চ্যাপ্টারটা মোটামুটি আপনাদের সাথে আলোচনা করে শেষ করে ফেলবো, এবং কিছু বিষয় আছে যে একসাথে যদি এটা আলোচনা না করা হয় তাহলে এটা ওই যে আবার ধারাবাহিকতা ছিন্ন হয়ে গেলে বুঝতে অনেক সময় কষ্ট হতে পারে, এই কারণে তো দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমি মাঝরাত করছি।
বারাকাল্লাহ ফিক শেখ, জাজাকাল্লাহ খের শেখ। আমাদের একজন ভাই জিজ্ঞেস করছেন, বলছেন ফাদিলাতে শেখ জাজাকাল্লাহ খের, আপনি যে মেনশন করছেন যে একজন মানুষের ইলমে সনদ থাকা দরকার, এটা মানে কি, এবং সে মানুষটি ইলমে সনদ অর্জন করতে তাকে কি করতে হবে, এটা প্রথম কোয়েশ্চেন শেখ।
আসলে এটা এটা সিম্পল আনসার, ইলমের সনদ বলতে আমাকে আহলে ইলমদের কাছে পড়তে হবে, আমি যে আহলে ইলমের কাছে পড়ছি, হ্যাঁ আমার এই সেটা আমি আমি কার 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 কাছে, আমি আজকে বুখারি আমি আমি বুখারির দর্শ দিতে যাই, তার আগে আমার দরকার যে আমি সাহি বুখারি সাহি মুসলিম হাদিসের এই কিতাবগুলো কারো কাছে আমার পড়ার, কারো থেকে শোনার এবং পড়ানোর এজাজত আমার আছে কিনা, এটি হচ্ছে সনদ। আমি একটা কিছু নিজে অন্য কাউকে শিখাবো, দিন শিখাবো, বিশেষ করে কোরআন এবং সুন্নার বিষয়ে আমি যখন শিখাবো তখন দেখতে হবে যে আমি নিজে শিখছি এবং আমাকে শিখানোর অনুমতি আছে, হ্যাঁ কিংবা আমি নিজে যে শিখছি একটা চেইন থেকে, কমপক্ষে এইটা আমার কি থাকতে হবে যে আমার একাডেমিক, সেই একাডেমিক বলতে যে একদম বর্তমান সময়ে যেভাবে হয়তো ইনস্টিটিউশনাল যে লেখাপড়া যেটা হয়তো সেটা হতে পারে, কিংবা একজন আহলে ইলম যিনি হয়তো আরেকজনের কাছে, আমি যার কাছে সাহেব বুখারি পড়ছি তিনি হয়তো আরেকজনের কাছে সাহেব বুখারি পড়ছেন, তার থেকে ওনার থেকে তিনি সনদ পাইছেন, তার থেকে আমি সনদ পাইছি, হ্যাঁ তো ঠিক এইভাবে এটি হচ্ছে আসলে সনদ, চেইন অফ নারেশন, চেইন অফ নারেশন, ইলমের সনদ বলতে ইলমের চেইন অফ নারেশন। এখন আমি হঠাৎ করে গিয়ে কোন মশায়েখের দর্শে বসলাম, ওইখান থেকে একটা একটা ক্লাস একটা আধা ঘন্টা আমি শুনলাম বা শুনে আমি চলে আসলাম, এটা আমার ইলমের সনদ না, এটা আমার ইলমের সনদ না। এটা তো অনেকেই অনেক জুহালারাও এইভাবে মসজিদে নববীতে গিয়ে দেখেন, অনেক জুহালারাও অনেক সময় মশায়েখদের যখন লেকচার দেন জেনারেল লেকচারে তারাও শুনে, তো আমি মশায়েখদের কাছে লেকচার শুনছি, এটা আমার ইলমের সনদ না। ইলমের সনদ হলো যে আমি একাডেমিকলি আমি লেখাপড়া করছি কোরআন এবং সুন্নার সম্পর্কিত, সুন্না বিষয়ে এলমে দিন বিষয়ে যে সমস্ত কিতাবাদি আছে আমি সেইগুলার জ্ঞান অর্জন করছি, আমি আমি আমার উস্তাদের থেকে নিছি, আমার উস্তাদ আরেকজন থেকে নিছেন, এইভাবে এই চেইন অফ নারেশন সালাফে সালেহীন পর্যন্ত পৌঁছেছে, এবং বিশেষ করে হাদিসের ব্যাপার। না
আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে সাহাবাদের যুগে কিছু ফিতনা যেমন জামালের যুদ্ধ বা সিদ্দিনের যুদ্ধ, এই যুদ্ধগুলো কি মানহাতচ্যুত হওয়ার ফলাফল নাকি?
আসলে এই যে সাহাবায়ে কেরামের সময় এই যে জঙ্গে জামাল বা জঙ্গে সিফিন, সিফিনের যুদ্ধ জামালের যুদ্ধ যেটা, এটা মূলত আসলে মানহাজের থেকে বিচ্যুত হওয়ার কারণে আমরা বলবো না, এটা মানহাজ থেকে বিচ্যুত হওয়ার কারণে না, মানহাজ বুজার মধ্যে কিছু ইজতিহাদি ইজতিহাদি গলত ফাহমি, ইজতিহাদি গলত ফাহমির কারণে, ইজতিহাদি ভুল বুঝাবুঝির কারণে এটা হচ্ছে হয়েছে, এটা মানহাজ বিচ্যুতির কারণে না, মানহাজ বিচ্যুতি এটা অনেক বড় কথা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে যেটা যে যে ভুল বুঝাবুঝি যেটা হয়েছে এটা হলো ইজতিহাদি ভুল বুঝাবুঝি ছিল আর কিছু না, আর সেই ইস্তেহাদি ভুল বুঝাবুঝির কারণে এটা হয়েছিল, এটা মানহাজ বিচ্যুতির কারণে না। না বারাকাল্লাহু ফিকুম,
ওয়া ফী বারাকাল্লাহ শেখ। আমাদের শেষ কোশ্চেন শেখ, ভাই লিখছেন যাদের কোনো ইলম নাই তাদের তাকলিদ করা জায়েজ কিনা,
যাদের কোনো ইলম নাই
তাদের তাকলিদ করা জায়েজ কিনা,
মানে তারা তাকলিদ করতে পারবেন কিনা, এটা
জি শেখ,
যাদের কোনো ইলম নাই তারা তাকলিদ করতে পারবেন কিনা। আসলে আমাদের দিনের মধ্যে তাকলিদ বলতে কিছু নেই, তাকলিদ বলতেই কিছু নেই আমাদের দিনের মধ্যে, ইলম থাকুক আর না থাকুক, আমরা এতক্ষণ কি বললাম, আমাদের দিনের মধ্যে তাকলিদ কিছু নেই, আমাদের দিনের মধ্যে হচ্ছে ইত্তিবা, ইত্তিবা ইত্তিবা ও দলিল, আপনার ইলম থাকুক আর নাই থাকুক আপনি দলিলের অনুসরণ করুন, বাস। যখন কোনো লোক আপনি কাউকে, হ্যাঁ এখানে হয়তো প্রশ্ন হতে পারে যে আমি তো দলিল বুঝতেছি না, তাহলে আমি দলিলের অনুসরণ কিভাবে করব। আপনি দলিলের দলিল বুঝতেছেন না, আপনি দলিল আপনি যার কাছে যাবেন তার কাছে দলিল সহ জানতে চান, বাস এটাই আপনার জন্য যথেষ্ট। আপনি যখন কোনো লোককে জিজ্ঞেস করবেন যে ইয়া আলেম আবু ইয়া শেখ, এই বিষয়ে আপনি কি বলেন, আমাকে কোরআন এবং সুন্না দিয়ে আপনি বলেন, এই বিষয়ে আমার আল্লাহ কি বলছেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আপনি সেটা আমাকে বলেন। এখন যদি ওই লোকটা আপনাকে বানোয়াট একটা কোরআনে কারিমের একটা আয়াত বানিয়ে আপনাকে বলে দেয়, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বানিয়ে আপনাকে বলে দেয়, আর আপনি যদি ওইটার উপরে আমল করেন এই এই নিয়ত এই নিয়তে এই বিশ্বাসে যে ওই লোকটা আমাকে বলছে কাল আল্লাহ ওয়া কাল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এই বিশ্বাস নিয়ে এটার উপরে আমল করে দেন আর এটা যদি বাতিল হয়, আশা করা যায় ইয়াউমাল কিয়ামা আপনি নাজাত পেয়ে যাবেন। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যে এটা কি কোরআনে কারিমের আয়াত না এটা কোন সহি হাদিস, এটা বুঝার শক্তি আপনার ছিল না। সুতরাং আপনি শুধুমাত্র এইটুকু বুঝছেন যে লোকটা আল্লাহর কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিয়ে বলছে, আর আমি এই জায়গাতেই সামিয়ানা ওয়া আতায়না বলছি। এটা একদম সহজ সমাধান না? আল্লাহ বারিক
বারাকাল্লাহ ফিকুম শেখ। আটটা মন কোশ্চেন আইসা, মানে বাকিগুলো আমরা বাকিগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব, পরবর্তী সপ্তাহে জিজ্ঞাসা করব
ইনশাআল্লাহ। ইয়া মাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।